اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم فإن زللتم ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العلي
বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়েও না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের ব্যাপক ভারে হত্যা করা হচ্ছে। বন্দীদের সমর্থনে সোচ্চার হতে বিশ্বের প্রতি হামাস নেতা হানিয়ার আহ্বান। আগামীকাল জাতীয় সংসদে শপথ নেবেন ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে পৌঁছাতে শুরু করেছেন বিদেশি অতিথিরা। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে আজ আবারও বিক্ষোভ করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশি অভিযানে কয়েকজন আটক ও আহত। এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন চূড়ান্ত পর্যায়ে তার দেশের সেনারা ইসরায়েলে হামলা চালাতে পারে, ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদীরা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া আগামী শনিবার 3 আগস্টকে ইসরায়েলি কারাগারে থাকা গাজা ও ফিলিস্তিনি বন্দীদের সমর্থনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছেন। গতকাল এক বিবৃতিতে ইসমাইল হানিয়া এই ঘোষণা দেন। তিনি ওই দিন ব্যাপকভাবে সমাবেশে অংশগ্রহণ করে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন অবসানের দাবি জানানোর আহ্বান জানান। এছাড়া কারাগারে যেসব বীর ফিলিস্তিনি দীর্ঘদিন আটক রয়েছেন এবং মারাত্মক নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান হামাস নেতা। তিনি বলেন, গাজা উপত্যকায় আমাদের জনগণের বিরুদ্ধে নাৎসি ইহুদিবাদীদের টানা 10ম মাসে চলমান গণহত্যা ও দখলদারদের কারাগারে আটক বন্দীদের শহীদ হওয়ার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, যা আগে এতটা ছিল না। হামাস নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েলের গোয়ান্তানামো কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর বিভিন্নভাবে নির্যাতন ও অত্যাচার চালানো হচ্ছে। তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছে, তাদেরকে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে এবং এসব বন্দীকে খাদ্য এবং ওষুধ থেকে বঞ্চিত করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি এই বর্বরতা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানান। আজ কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী ইলিও রদ্রিগেজ পেরডোমোর সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন আলী বাকেরি কানি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিউবার মন্ত্রী তেহরান সফর করছেন। বাকেরি কানি বলেন, এই মুহূর্তে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যে অপরাধযজ্ঞ চলছে তা বন্ধ করা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় ইস্যু। তিনি আরও বলেন, গাজায় যা ঘটছে তা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট উদাহরণ। এ অবস্থায় এইসব অপরাধ বন্ধের জন্য আমাদের আরও জোরালো প্রচেষ্টা চালানো উচিত। ফিলিস্তিন ইস্যুতে কিউবার অবস্থানের প্রশংসা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান ও কিউবার স্বাধীন এবং স্বতন্ত্র নীতি অনুসরণ করে এবং আন্তর্জাতিক হুমকি ও একাধিপত্যবাদিতার বিরুদ্ধে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। কিউবার মন্ত্রী বলেন, তেহরানের সাথে সম্পর্ক বাড়াতে হাভানার আগ্রহ প্রকাশের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিদেশি রাষ্ট্রীয় মেহমান ও বিশিষ্ট ব্যক্তিরা তেহরানে আসতে শুরু করেছেন। আগামীকাল ইরানের জাতীয় সংসদে মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ইরানের জাতীয় সংসদের বার্তা সংস্থা ICANA জানিয়েছে, এরই মধ্যে কিউবা, কলম্বিয়া, মঙ্গোলিয়া, মাল্টা, নাইজার, লিবিয়া, গাম্বিয়া, সুদান, মিয়ানমার, ইকুয়েডর, ডোমিনিকান প্রজাতন্ত্র এবং মাদাগাস্কার থেকে রাষ্ট্রীয় মেহমানরা তেহরানে এসে পৌঁছেছেন। 69 বছর বয়সী হার্ট সার্জন মাসুদ পেজেশকিয়ানকে জাতীয় সংসদের সদস্য, বিচার বিভাগের প্রধান এবং সাংবিধানিক পরিষদের সদস্যদের সামনে শপথ নিতে হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের 70 জনের বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগ দেবেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবং দেশি বিদেশি 600 সাংবাদিক, ফটোগ্রাফার ও ক্যামেরাম্যান এই অনুষ্ঠান কভার করবেন। গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি আনুষ্ঠানিকভাবে মাসুদ পেজেশকিয়ানকে নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন। সে কারণে গতকাল থেকেই তার 4 বছরের মেয়াদকাল শুরু হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে চলমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রাজধানীর মিরপুর 10, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে আজ সোমবার দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দিয়েছে। চট্টগ্রামে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর এক পর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানার চেরাগি পাহাড় মোড়ে সংঘর্ষ শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে আজ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার সহ 9 দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। একই সঙ্গে কথিত আটক 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। সংখ্যালঘু ইস্যুতে নাম না করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিধানসভা ভোটে ভরাডুবির কারণ পর্যালোচনায় বিজেপি নেতা সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন। আজ বিধানসভায় দাঁড়িয়ে মমতা বললেন, বিজেপির এক নেতা বললেন, একে ওকে চায় না, আমরা বলছি আপনাকে চায় না। বিভিন্ন ইস্যুতে বিজেপির তীব্র সমালোচনা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের স্লোগান হবে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই, আপনাকে চায় না। মমতা আরও বলেন, বিজেপির কাজ শুধু মানুষকে বঞ্চিত করা। নীতি আয়োগের বৈঠকে মমতার বক্তব্যের সময় মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে আজ বিধানসভায় আলোচনা পূর্বে মুখ্যমন্ত্রী বলেন, একদিকে উত্তরবঙ্গের নদীগুলির কারণে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের উদাসীনতা, অন্যদিকে মাঝে মধ্যে উত্তরবঙ্গ ভাগের দাবি উস্কে দেওয়া হচ্ছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চূড়ান্ত পর্যায়ে তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালাতে পারে। গতকাল রোববার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সমাবেশে এই হুমকি দেন তিনি। এরদোগান বলেন, আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর হামলা চালাতে না পারে। তিনি আরও বলেন, আমরা যেভাবে নাগর্ন কারাবাখে কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি, ঠিক একইভাবে আমরা ইসরায়েলে প্রবেশ করব। এমন কিছু নেই যে আমরা করতে পারি না। এজন্য আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে। নাগর্ন কারাবাখ সংঘাতে আজারবাইজান বিজয়ী হয় এবং তুরস্ক ও ইসরায়েল দুই পক্ষেরই সমর্থন লাভ করে, কিন্তু ওই সংঘাতে তুরস্কের সামরিক বাহিনীর সরাসরি অংশগ্রহণের খবর এখন পর্যন্ত বের হয়নি। এরদোগান বিভিন্ন সময় ফিলিস্তিনিদের জন্য বড় সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করলেও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি এর আগে কখনো দেননি। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করেন তাহলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের পরিণতি ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণ করা 3 ইসরায়েলি রিজার্ভ সেনা নতুন করে যুদ্ধে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এই অস্বীকৃতির কারণও তুলে ধরেছে গণমাধ্যমের কাছে। ব্রিটিশ পত্রিকা দি অবজারভারকে এই 3 রিজার্ভ সেনা বলেছে, তারা গাজায় ইসরায়েলি সেনাদের যে ভয়াবহ নৃশংসতা ও বর্বরতা দেখেছে তাতে তারা আর যুদ্ধে যোগ দিতে চায় না। এই 3 সেনা অবজারভারকে জানিয়েছে, কোন রকমের সামরিক ন্যায্যতা ছাড়াই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে প্রবেশ করেছে, যেখান থেকে অর্থকড়ি ও জিনিসপত্র চুরি করেছে এবং ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, তাতে লোকজন পুড়ে মারা গেছে। এসব ইসরায়েলি সেনা শিশুদেরকে গুলি করে হত্যা করেছে, এমনকি হেফাজতে থাকা বন্দীদেরকে হত্যা করেছে। 3 রিজার্ভ সেনার একজন বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর এই সমস্ত বর্বরতা ও যুদ্ধাপরাধ দেখে আমি কোনোভাবেই চলমান সামরিক অভিযানকে ন্যায্য বলে বিবেচনা করতে পারি না। রিজার্ভ সেনাদের মধ্যে ইউভাল গ্রিন নামে একজন বলেছে, আমাকে নতুন করে যুদ্ধে ফেরার জন্য আহ্বান জানানো হলেও আমি তাতে সাড়া দেব না। এই সেনা জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই ঘটনা স্মরণ করে তার মন যুদ্ধের ব্যাপারে বিগড়ে গেছে। ইউভাল সিদ্ধান্ত নিয়েছে, রিজার্ভ সেনা হিসেবে সে আর যুদ্ধ করবে না। এই সেনা জানিয়েছে, আমি 50 দিন গাজার খান ইউনুস শহরের যুদ্ধে অংশ নিয়েছি এবং দেখেছি সবসময় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে জিনিসপত্র চুরি করতে। ইহুদিবাদী ইসরায়েলের খেলোয়াড়ের সাথে প্রতিযোগিতা করবে না বলে প্যারিস অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আলজেরিয়ার জুডো খেলোয়াড় মেসাউদ রেদওয়ান দ্রিস। চলতি অলিম্পিকের প্রথম ম্যাচে তার ইসরায়েলি প্রতিপক্ষ দোহার বাডবুলের বিরুদ্ধে খেলার কথা ছিল। অলিম্পিক ম্যাচ থেকে আলজেরিয়ার খেলোয়াড় নাম প্রত্যাহার করে নেয়ার পর আন্তর্জাতিক জুডো ফেডারেশন সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে গতকাল ইসরায়েলি খেলোয়াড় বাডবুলকে বিজয়ী ঘোষণা করে। বাডবুলের বিপক্ষে খেলার আগের দিন দ্রিসকে ওজন কমানোর জন্য আনুষ্ঠানিকভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের কুখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরায়েলি দ্রুজ নাগরিক হতাহত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলেরই কিছু গণমাধ্যম আয়রন ডোমের ভুলের কথা স্বীকার করেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী আশরাফুর রহমান।
ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ যোদ্ধাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিহত করার ক্ষেত্রে আয়রন ডোমের ব্যর্থতা ও ভুল সাম্প্রতিক সময়ে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে বিপুল অর্থ ব্যয় করা সত্ত্বেও এগুলোর ব্যর্থতা ইসরায়েলিদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। ইহুদিবাদী ইসরায়েল আয়রন ডোম ব্যবহার করে ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ যোদ্ধাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করলেও গত 10 মাসে বহুবার ইসরায়েলি সামরিক স্থাপনা ও বসতিগুলোতে এসব ক্ষেপণাস্ত্র ও রকেট আঘাত হেনেছে। এসব ঘটনায় প্রমাণিত হয়েছে যে আয়রন ডোম নিয়ে যতটা প্রচারণা চালানো হয় বাস্তবতা তার থেকে ভিন্ন, এবং এগুলোর পক্ষে এসব ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব নয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইহুদিবাদী বহু স্পর্শকাতর স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করে তা প্রচার করেছে। এসব স্পর্শকাতর স্থাপনার মধ্যে রয়েছে হাইফার নৌবন্দর ও বিভিন্ন স্থানে বসানো আয়রন ডোমের ব্যাটারি। ইসরায়েলের অভ্যন্তরে ঘণ্টার পর ঘণ্টা ড্রোন উড়িয়ে তা লেবাননে ফিরিয়ে নেয়ার ঘটনায় আয়রন ডোমের ব্যর্থতা প্রকট আকারে ধরা পড়েছে। পার্স টুডে ফার্সি জানাচ্ছে, হিজবুল্লাহর গোয়েন্দা ড্রোনগুলো ইসরায়েলের দিমোনা পরমাণু স্থাপনা থেকে 40 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হয়েছে। এই ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। হিজবুল্লাহ ধারাবাহিকভাবে তার গোয়েন্দা ড্রোনগুলোর এ সাফল্য প্রকাশ করার পর একজন পদস্থ ইসরায়েলি সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং হাইফা বন্দরে আয়রন ডোমের পরিবর্তে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন করা হয়। এটিকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে না পারার চেয়েও মারাত্মক ব্যর্থতা ফুটিয়ে তুলেছে আয়রন ডোম। আয়রন ডোমের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরায়েলি দ্রুজ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের কিছু গণমাধ্যম আয়রন ডোমের ভুলের কথা স্বীকার করেছে। জেরুজালেম পোস্ট লিখেছে, ইসরায়েলি সেনাবাহিনী ভুল করে নিজে প্রায় অর্ধেক ড্রোন আকাশেই ধ্বংস করে দিচ্ছে। 2021 সালের মে মাসে আয়রন ডোম ইসরায়েলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ এবং কৌশলগত ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছিল। এ ধরনের ঘটনায় ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ত্রুটি ধরা পড়ে। ইহুদিবাদী ইসরায়েলের 18তম কারিগরি ব্রিগেডের জেনারেল ও কমান্ডার ইওসি ল্যাঙ্গোটস্কি হিব্রু দৈনিক মারিব পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, আয়রন ডোম ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর রকেট হামলা বন্ধ করতে তার অদক্ষতা ও অক্ষমতা প্রমাণ করেছে। তিনি গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের ব্যর্থতার দিকেও ইঙ্গিত করেছেন এবং সতর্ক করে দিয়ে বলেছেন যে এই ব্যর্থতার কারণে ভবিষ্যতে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হতে পারে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রগুলিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করার কারণে এই ক্ষেপণাস্ত্রগুলির ইসরায়েল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বেড়েছে এবং আয়রন ডোমের প্রতিহত করার সক্ষমতা হ্রাস পেয়েছে। এছাড়া হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস সুদান সম্প্রতি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক করতে সক্ষম হয়েছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের ব্যাপক হারে হত্যা করা হচ্ছে, বন্দীদের সমর্থনে সোচ্চার হতে বিশ্বের প্রতি হামাস নেতা হানিয়ার আহ্বান। আগামীকাল জাতীয় সংসদে শপথ নেবেন ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে পৌঁছাতে শুরু করেছেন বিদেশি অতিথিরা। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে আজ আবারও বিক্ষোভ করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশি অভিযানে কয়েকজন আটক ও আহত। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, চূড়ান্ত পর্যায়ে তার দেশের সেনারা ইসরায়েলে হামলা চালাতে পারে। ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদীরা। এবারে আরও একটি খবর। সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির জাতীয় নির্বাচনী পরিষদের প্রধান জানিয়েছেন, 61 বছর বয়সী মাদুরো রোববার প্রদত্ত ভোটের 51.2% পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেস পেয়েছেন 44.02% ভোট। তো শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজ আমরা শুনব প্রাচীন ইরানি একটি গল্প। গল্পটি এরকম, প্রাচীনকালে এক শিকারী ছিল, কবুতর শিকার করত, কখনো কখনো বুনো তিতিরও শিকার করত, আবার কখনো সে সমুদ্রে গিয়ে মাছও শিকার করত। এভাবেই সে তার পরিবার পরিজনের রুটি রুজির ব্যবস্থা করত। তো একদিন সে একটা টিলার পাশে কিছু শস্যদানার চারা ছিটিয়ে ফাঁদ পেতে বসল, তারপর আড়ালে গিয়ে লুকাল।
বেশ লম্বা সময় পর তিনটি কবুতর ওই ফাঁদের কাছে এলো। এমন সময় শিকারী পেছন দিক থেকে দুই লোকের কথাবার্তার শব্দ শুনতে পেল। শব্দ করেই কথা বলছিল তারা। শিকারী ওই দুই লোকের কাছে গিয়ে বলল, দয়া করে আপনারা এত জোরে শব্দ করে কথা বলবেন না, কেননা পাখিরা জোরে শব্দ শুনলে ভয় পেয়ে চলে যাবে। ওই দুই তরুণ জবাবে বলল, আমরা কারো সাথে পাঁচে নেই, একটা বিষয়ে আমাদের মধ্যে মতানৈক্য রয়েছে, আমরা সে বিষয়ে কথা বলছি। আল্লাহর জমিনে আমরা সবাই মুক্ত, যে যার মতো চলবে আচরণ করবে। শিকারি বলল, আমি এখানে জাল বিছিয়ে চারা ছিটিয়েছি কবুতর শিকার করব বলে, কবুতরেরা তোমাদের কথা শুনে ভয়ে পালিয়ে যেতে পারে। দুই তরুণ কি বলল সে কথা শুনব মিউজিক বিরতির পর, সঙ্গেই আছেন এ প্রত্যাশা।
দুই তরুণের একজন বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ আমরা আমাদের কাজ বন্ধ করে দেব তোমার কাজের সুবিধার জন্য, ঠিক আছে? যদি দুটি কবুতর আমাদের দাও তাহলে আমরা চুপ করতে পারি, তুমি অন্য কোথাও জাল বিছাতে পারো। শিকারী ব্যাপক অনুনয় বিনয় করে বলল, আমি একজন পেশাদার শিকারী, শিকার করেই সংসার চালাই, বউ ছেলে মেয়েদের রুটি রুজির ব্যবস্থা করি। সেই সকাল থেকে আমি এখানে ফাঁদ পেতেছি, মাত্র তিনটি পাখি ফাঁদে পড়েছে। এখান থেকে দুইটি কবুতর তোমাদের দিয়ে দিলে মাত্র একটি বাকি থাকবে, ওই একটি কবুতর আমার সংসারের জন্য যথেষ্ট নয়। এটা তো তোমার প্রতিদিনের কাজ, কিন্তু বহুদিন আমরা শিকারী পাখির মাংস খাইনি।
আমরা পড়ালেখা করি, কবুতরগুলো নিয়ে সহপাঠী বন্ধুদের সঙ্গে একসাথে মজা করে খাব। শিকারী যতই অনুনয় করল কোনো কাজ হল না, তাই শেষ পর্যন্ত রাজি হল শিকারী। বলল, ঠিক আছে, আমি যেহেতু তোমাদের প্রস্তাবে রাজি হলাম, তোমরাও আমার প্রস্তাব মেনে নাও, তোমরা পড়ালেখা করে যা শিখেছ আমাকেও শেখাও। তারা বলল, ঠিক আছে, কিন্তু তোমার যেহেতু কোনো পড়ালেখাই নেই বুঝতে পারবে না তো। বছরের পর বছর ধরে পড়ালেখা করার পর মানুষ তার জীবনের জন্যে কোনটা উত্তম বুঝতে পারে এবং সেটাই শেখে, সুতরাং কয়টা শব্দ শিখে তো তোমার কোনো লাভ হবে না। শিকারী বলল, মানছি যে আমি মূর্খ এবং একদিনে কেউ সব কিছু শিখে ফেলতে পারে না, তবে এটাও জানি যেটুকুই যত সহজ পাঠই হোক না কেন শিখলে একদিন না একদিন কাজে লাগে। এর পরের কাহিনী শুনব।
যুবকদের একজন বলল, ওকে এখন শোনো, আমরা খোজা নিয়ে বিতর্ক করছিলাম। খোজা মানে যেসব প্রাণী না পুরুষ না স্ত্রী জাতীয়, এরকম মানুষের জন্য ইসলামে মিরাসের কি নিয়ম তাই নিয়ে কথা বলছিলাম আমরা। শিকারী যুবকদের ধন্যবাদ জানিয়ে বাসায় চলে গেল। পরদিন শিকারী জাল নিয়ে গেল সমুদ্রে। সারা দুপুর জাল মেরেও কোনো মাছ পেল না। হতাশা আর ক্লান্তি নিয়ে ঘরে ফিরে যাবে ভাবছিল, কিন্তু ঠিক সে সময় তার জালে মৃগেল মাছের মতো সাদা এবং অসম্ভব সুন্দর একটা মাছ পড়ল। মাছটাকে সে একটা বালতিতে জীবিত রেখে আল্লাহর শুক্রিয়া জানাতে জানাতে বাসায় রওনা দিল। বউকে পুরো ঘটনা খুলে বলল। বউ মাছটা দেখে বলল, এত সুন্দর মাছটাকে খাওয়া বা বিক্রি করা ঠিক হবে না।
বউ আরো বলল, বরং সুন্দরে মাছটা বাদশাকে দিয়ে বলবো প্রাসাদের হাউজে যেন লালন পালন করে, বাদশা খুশি হয়ে এনামও দিতে পারে। শিকারি তাই করল। বাদশাহ এবং তার উজিরগণ ওই মাছটিকে হাউজে ফেলার পর সবাই স্বীকার করল যে এই মাছটাই হাউজের সবচেয়ে সুন্দর মাছ। বাদশারও ভালো লেগেছে মাছটা দেখে, তাই আদেশ দিল শিকারিকে যেন 1,000 তুমান পুরস্কার দেয়া হয়। সে সময় 1,000 তুমান অনেক মূল্যবান ছিল। মন্ত্রীদের একজন বাদশার কানে কানে বলল, শিকারি 100 তুমান পেলেই খুশি হয়ে যাবে, একটা মাছের জন্যে 1,000 তুমান অনেক বেশি। সমুদ্র মাছে ভরা শিকারিও প্রচুর আছে, হতে পারে অন্য মাছ শিকারীরাও এরকম পুরস্কারের আশায় অপেক্ষা করছে। মন্ত্রীর কথার জবাবে বাদশা কি বলল তা শুনব খানিক মিউজিক বিরতির পর।
রাজা বললেন, আমি তো 1,000 তুমানের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, লোকদের সামনে আমার প্রতিশ্রুতি ভঙ্গ করা ঠিক হবে না। কৃপণ মন্ত্রী বিনয়ের সাথে পরামর্শ দিয়ে বলল, আমরা একটা কৌশল ব্যবহার করতে পারি। আমরা তাকে জিজ্ঞাসা করি মাছটি পুরুষ না মহিলা। যদি তার উত্তর পুরুষ হয় আমরা তাকে বলি একজন মহিলা মাছ আনতে, আর যদি তার উত্তর মহিলা হয় তাহলে আমরা তাকে বলবো পুরুষ মাছ আনতে, তাহলে সে 1,000 তুমান পাবে। সে কখনোই এমন মাছ খুঁজে পাবে না, অতএব সে লজ্জিত হবে এবং 100 তুমান নিয়েই সন্তুষ্ট হবে। বাদশাহ চুপ করে রইলেন। মন্ত্রী শিকারীকে বলল, তুমি কি বলতে পারবে যে মাছটি তুমি আমাদের জন্য এনেছ সেটা পুরুষ নাকি নারী? বুড়ো শিকারী খুবই বুদ্ধিমান ছিলেন। তিনি রাজা এবং মন্ত্রীর মধ্যে রহস্যময় কথোপকথনের লক্ষ্য করছিলেন।
হঠাৎ তার আগের দিন দুই যুবকের কাছ থেকে শেখা কথাটি মনে পড়ে গেল এবং সেই নতুন তথ্যের উপর নির্ভর করে সে বলল, এই মাছটি পুরুষও নয় মহিলাও নয়, এটি একটি নপুংসক মাছ। শিকারের উত্তর শুনে দরবারের সবাই হেসে উঠলেন। রাজা শিকারের উত্তরে খুশি হলেন এবং তাকে 2,000 তুমান দেওয়ার নির্দেশ দিলেন। শিকারি তার পুরস্কার পেয়ে সন্তুষ্ট ও খুশি হয়ে বাড়ি ফিরে গেল। শিকারি আপন মনে চিন্তা করছিল, সগক্তি করে বলছিল, এটা সত্য যে যুবকরা বলেছিল কেউ কখনো যদি কিছু শেখে যাই শিখুক না কেন তা একদিন কাজে আসবেই, সেটা কেবল ছোট্ট একটি পার্ট বা একটি শব্দও যদি হয়। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সোনালি সময়, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর এ সংক্রান্ত কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়ের 15তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যুব সমাজ অসাধারণ মানসিক ও শারীরিক শক্তি সহ নানা বিশেষ সুবিধার অধিকারী, যেমন সৃষ্টিশীলতা, পরিস্থিতি বা সংকট বিশ্লেষণ ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও কার্যকর নানা কৌশল প্রণয়ন এবং সেইসব প্রয়োগের ক্ষমতা অত্যন্ত উচ্চ পর্যায়ে বা মাত্রায় দেখা যায় এই বিশেষ শ্রেণীর মধ্যে। ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায় যুব বয়সে অনেক অসাধ্য সাধন করেছেন বিশ্বের বহু ব্যক্তিত্ব। নবী রাসূল ও ইমামগণ অত্যন্ত কম বয়সে নবুয়তি ও নেতৃত্বের দায়িত্ব পালন শুরু করেছেন। দিগ্বিজয়ী আলেকজান্ডার যখন প্রায় অর্ধেক বিশ্ব জয় করেন তখন তার বয়স ছিল মাত্র 25 বা 30-এরও কম। বলা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 34। কবি নজরুল যুব বয়সেই বাংলার সাহিত্য অঙ্গনে শীর্ষ পর্যায়ের জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাকে স্বাগত জানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। যুব বয়সী কবি নজরুলের ধূমকেতু পত্রিকা প্রকাশ উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে রবীন্দ্রনাথ তাই লিখেছেন, কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।
যুব বয়সীদের মধ্যে রক্ষণশীলতা থাকে না, তাই তো তারুণ্যের জয়গান গেয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের খা মেরে তুই বাঁচা। যুব সমাজের মধ্যে থাকে প্রচণ্ড আত্মবিশ্বাস ও সবকিছুকে জয় করার দুরন্ত নেশা, কিন্তু এসব শক্তির প্রকাশ তখনই সম্ভব হয় যখন তরুণ ও যুব সমাজ বেকার থাকবে না। তাদের সামনে থাকতে হবে সঠিক পরিকল্পনা, দূরদর্শিতা ও প্রতিভার যথাযোগ্য বিকাশের স্থান ও সুযোগ। আর এইসব নিয়ামক বা চালিকা শক্তির অভাব বয়ে আনে যুব শক্তি ও তারুণ্যের শক্তিগুলোর অপচয় তথা জাতির জন্য বড় ধরনের বিপর্যয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছো।
বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তরুণ ও যুব সমাজের জন্য এই প্রবাদ বাক্যটি চিরসত্য। যুব সমাজ সাধারণত প্রলোভন ও দুর্নীতির দিকে খুব কমই আকৃষ্ট হয় এবং তারা অল্প সময়ে অনেক বেশি সেবা দিতে সক্ষম। আর এজন্যই দেখা যায় বহু দেশে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচনে যুব নেতৃত্বের কাছে হেরে যাচ্ছেন অনেক অভিজ্ঞ ও বয়স্ক নেতা। ইসলামী ইরানের বিখ্যাত অনেক নেতৃবৃন্দ যুব বয়সেই সমাজের মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সন্ত্রাসবিরোধী যুদ্ধের কিংবদন্তি তুল্য অমর শহীদ কুৎস ব্রিগেডের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানি যুব বয়সেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
যুব বয়সী মানুষ সহ সব বয়সের মানুষের জন্য কাজকর্ম হচ্ছে মানুষের চিরন্তন পুঁজি। বলা হয় নবীর শিক্ষা করুণা ভিক্ষা মেহনত কর সবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করার গুরুত্ব সম্পর্কে বলেছেন, সবারই উচিত কাজ করা ও সক্রিয় থাকা বা সচেষ্ট থাকা, তবে সবাই সব কাজের উপযুক্ত নয়। যে ব্যক্তি যে কাজের জন্য বেশি উপযুক্ত তার জন্য সে কাজ বেশি সহজ। কোন জাতির মধ্যে বেকারত্বের দানব কর্তৃত্বশীল হয়ে পড়লে সেই জাতির মধ্যে সামাজিক অর্থনৈতিক ও নৈতিক সংকট ছড়িয়ে পড়ে। তাই বলা যায় বেকারত্ব বেড়ে যেতে পারে এমন কোনো কাজ করা ইসলামী সমাজের জন্য হারাম বা অবৈধ। হালাল উপার্জন এনে দেয় এমন যে কোনো পেশাই সম্মানিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় পশুচারণ করেছেন ও ব্যবসা করেছেন। মানুষের সম্পদের প্রতি লোভ করা বা তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় বসে থাকা কোনো মুমিন ব্যক্তির জন্য শোভনীয় নয়, বরং অল্পে তুষ্ট ব্যক্তি মানুষের কাছে ও আল্লাহর কাছে সম্মানিত হন। পরিশ্রম ছাড়াই সম্পদ অর্জনের চেষ্টা মানুষকে দুর্নীতির দিকে ঠেলে দেয়।
সৎ উদ্দেশ্যেই সম্পদ বা আয় উপার্জনে সচেষ্ট থাকাটা জরুরি। পরিবার ও সন্তানের ভরণ পোষণের জন্য হালাল পন্থায় আয় উপার্জন করাটাও ইবাদত। কিন্তু কাজ করার উদ্দেশ্য যদি হয় বিলাসিতা বা দরিদ্রদের কাছে অহংকার প্রকাশ করা, তাহলে তা হবে শয়তানের উপাসনার সমতুল্য। অন্যদিকে ইসলামী সমাজের উচিত সবার জন্য চাকুরি, পেশাভিত্তিক কর্মসংস্থান বা কাজের সমান সুযোগ সৃষ্টি করা। মানুষ যখন বিভিন্ন পেশায় কাজ বা চাকরিতে মশগুল থাকে, তখন তা তাদের জন্য বস্তুগত সমৃদ্ধি ছাড়াও এনে দেয় আত্মিক ও মানসিক প্রশান্তি। যুব সমাজও এর ব্যতিক্রম নয়। কর্মসংস্থান তাদেরকে একের পর এক সাফল্যের সিঁড়িগুলো পার হতে সহায়তা করে। বিভিন্ন ধরনের কর্মসংস্থান ও ব্যবসা যুব সমাজের নানা ধরনের প্রতিভা বিকাশের পথ খুলে দেয় বলে তারা সামাজিক নানা কাজেও সক্রিয়ভাবে অংশ নিতে সক্ষম হয়। কর্মসংস্থান পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি জাতীয় উৎপাদন বাড়াতেও কার্যকর ভূমিকা রাখে, ফলে সমাজে কমে আসে দারিদ্র ও বৈষম্য। মোট কথা, তরুণ ও যুব সমাজের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তথা তাদেরকে প্রফুল্ল রাখতে সমাজ থেকে দূর করতে হবে বঞ্চনা, দারিদ্র ও বেকারত্বের অভিশাপ।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনা এখানেই ইতি টানছি। আগামী পর্বগুলোতে আপনাদের সঙ্গ পাবো এ প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের দৃষ্টিতে সৌভাগ্যের পথ শীর্ষক ধারাবাহিক আলোচনার আসর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজও আমরা হযরত ইমাম হাসান আলাইহি সালামের প্রতি তাঁর পিতা আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহি সালামের কিছু অমূল্য উপদেশ তুলে ধরব। তিনি উপদেশ আকারে পুত্রকে যা বলেছেন আসলে তা সব যুগের মানুষের জন্যই অমূল্য শিক্ষা। এ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আলী আলাইসাল্লাম পুত্র হাসান আলাইসাল্লামকে আরো লিখেছেন, এমন না হয় যে কামনার বাহনগুলো তোমাকে তাড়িয়ে বেড়ায় এবং ধ্বংসের প্রান্ত সীমায় নিয়ে যায়। যদি পারো তোমার এবং আল্লাহর মাঝে কোনো নিয়ামত দানকারীকে না রাখতে, তাহলে সেটাই করবে, কেননা এক্ষেত্রে তুমি নিশ্চিতভাবে তোমার অংশ পাবে এবং কখনোই তা থেকে বঞ্চিত হবে না। আল্লাহর থেকে তুমি সামান্য লাভ করলেও তা তার সৃষ্টির থেকে বিপুল পরিমাণে লাভ করা থেকেও অনেক বেশি, যদিও সবই তার থেকে। তদুপরি যদি তোমরা রাজা বাচ্চাদের থেকে যা কিছু চাও, তার সঙ্গে তাদের চেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের কাছে যা চাও তার তুলনা করো, তবে বুঝবে যে রাজা বাচ্চাদের সামান্য দানও গৌরবের কারণ হয়, অথচ নিকৃষ্টদের প্রচুর দানও অপমানের কারণ হয়। তোমার কাজকর্মে মিতচারী হও, পরিণাম ভালো হবে। তোমার ধর্ম ও সম্ভ্রমকে কোনো মূল্যেই বিক্রয় করবে না। লোকসানকারী হল সেই ব্যক্তি যে আল্লাহর থেকে প্রাপ্ত বিষয়ে লোকসান করে। দুনিয়া থেকে সেটাই গ্রহণ করো যা আসে, ছেড়ে দাও সেটাকে যা চলে যায়। যদি এটা না করো তাহলে তা কামনার ক্ষেত্রে ধীরস্থির ও সংযমী হও।
আলী আলাইসাল্লাম পুত্র হাসান আলাইসাল্লামকে আরও লিখেছেন, খবরদার, এমন কারো সাথে ওঠা বসা করো না যে তোমার ধর্মের ব্যাপারে বিপজ্জনক। শাসক থেকে দূরে থাকো, শয়তানের ধোঁকা থেকে এই ভেবে নিশ্চিন্ত থেকো না যে মনে মনে বলবে যখন কোনো মন্দ দেখব কেবল তখনই বিরত হব, কারণ এ পথেই তোমার পূর্ববর্তী মুসলমানরা ধ্বংস হয়েছে, অথচ তারা পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস পোষণ করত। যদি তাদের কারো সঙ্গে দুনিয়ার বিনিময়ে পরকালকে বিকিয়ে দেবার কথা উত্থাপন করতে, তাহলে তারা তা পছন্দ করত না। এরপর শয়তান ধোঁকার মাধ্যমে কল্পনা জাল বুনত এবং তাদেরকে ধ্বংসের দুনিয়ার তুচ্ছ পণ্যের বিনিময়ে ধ্বংসের প্রান্ত সীমায় টেনে নিয়ে যেত। এভাবে তাকে একটি মন্দ কাজ থেকে আরেকটি মন্দ কাজে ঠেলে দিত, ফলে তাকে আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হওয়ার পর্যায়ে এনে তাকে নিরাশ বানিয়ে ফেলত এবং তার জন্যে ইসলাম ও এ সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের পথকে মসৃণ করে দিত। আলী আলাইহিসাল্লাম পুত্র হাসান আলাইহিসাল্লামকে আরও লিখেছেন,
যদি তোমার মন দুনিয়ার সাথে বন্ধুত্ব ও শাসকের নৈকট্য পেতে এবং আমি যা কিছু থেকে তোমাকে বারণ করলাম সেই সঠিক পথ ছেড়ে ভিন্ন পথে চলতেই চায়, তাহলে তোমার জিহ্বাকে অবশ্যই সংযত রাখবে। নীরব থাকা অনুতাপ থেকে মুক্তি দেয়। নীরব থেকে যে ক্ষতি হয় তা পূরণ করা, কথা বলার কারণে যে ক্ষতি হয় তা পূরণ করার চেয়ে সহজ। কোনো পাত্রের মধ্যে যে জিনিস থাকে তা সুরক্ষা পায় পাত্রের মুখ শক্তভাবে এঁটে দেবার মাধ্যমে। অন্যের হাতে যা কিছু রয়েছে সেটা চাওয়ার চেয়ে তোমার হাতে যা কিছু রয়েছে সেটা রক্ষা করা আমার কাছে বেশি পছন্দনীয়। বিশ্বাসী ও নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া অন্য কারো থেকে কিছু বর্ণনা করো না, তাহলে মিথ্যাবাদী বলে গণ্য হবে। মিথ্যাবাদিতা হল লাঞ্ছনা। স্বল্প রুজি দিয়ে সুষ্ঠু পরিচালনা অপচয়ের মাধ্যমে প্রাচুর্যের চেয়ে উত্তম। সুখ থেকে নিরাশ হওয়া মানুষের কাছে হাত পাতার চেয়ে শ্রেয়। পেশায় সততা ও ত্যাগ থাকা এমন পাপপূর্ণ আনন্দ খুশির চেয়ে উত্তম।
হযরত আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরো লিখেছেন, মানুষকে তার গোপন কথা রক্ষায় অত্যন্ত সতর্ক হতে হবে। অনেক লোক এমন কিছুতে চেষ্টাশীল যা তার জন্য ক্ষতি বয়ে আনবে। যে বেশি কথা বলে সে অযাচিত কথা বলে, যে চিন্তা করে সে বিচক্ষণতা লাভ করে। মানুষের জন্য সর্বোত্তম প্রাপ্তি হল সৎসঙ্গ। তাই সৎ ব্যক্তিদের সাথে ওঠা বসা করো যাতে তাদেরই দলের হও, অসত্যের থেকে দূরে থাকো যাতে তাদের মতো না হও। কু ধারণা তোমাকে যেন পেয়ে না বসে যা তোমার এবং কোনো বন্ধুর মাঝে মিল মীমাংসার পথ না রাখে। যদিও কথাই বলে কু ধারণা হল সতর্কতা। হারাম কতই না মন্দ খাদ্য, দুর্বলের উপর অত্যাচার হল জঘন্যতম অত্যাচার, অশ্লীলতা হল তার নিজের নামের মতোই নোংরা। অসংঘ কাজে ধৈর্য ধারণ হল মনোপীড়ার কারণ। যখন নমনীয়তা কঠোরতা বলে গণ্য হয় তখন কঠোরতা অবলম্বনই নমনীয়তা। অনেক ক্ষেত্রে ঔষধই হল ব্যথা, ব্যথাই হল ঔষধ। এবং অনেক সময় এমন ব্যক্তি উপদেশ দেয় যার থেকে উপদেশ আশা করা যায় না, যার কাছ থেকে উপদেশ চাওয়া হয়েছে সে হল প্রতারক। আশার উপর নির্ভর করো না, কারণ তা হল বোকার পুঁজি এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ থেকে বাধা দানকারী। তোমার মনকে আদব ও শিষ্টাচার দিয়ে পরিশুদ্ধ করো, যেমনভাবে আগুন কাঠকে পরিশুদ্ধ করে।
আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরও লিখেছেন, রাতের কাঠ কোড়ানি এবং পথের ধুলিকণার মতো হয় না। নিয়ামতের অকৃতজ্ঞতা হল হীনতা, মূর্খদের সাথে ওঠাবাসা অশুভকর। বুদ্ধিমত্তা হল অভিজ্ঞতাকে সংরক্ষণ। সর্বোত্তম অভিজ্ঞতা হল যা তোমাকে উপদেশ দেয়, অর্থাৎ যে অভিজ্ঞতা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। কোমল চরিত্রের হওয়া মহতের পরিচায়ক। সুযোগকে সঠিকভাবে কাজে লাগাও দুঃখ আসার আগে। দ্বিধাদ্বন্দ্বহীন সিদ্ধান্ত গ্রহণ দূরদৃষ্টির লক্ষণ। আলস্য হল বঞ্চনার কারণ। সব কামনাকারী তা লাভ করে না, সব মুসাফিরই ফিরে আসে না। পাথেয়কে বিনষ্ট করা হল ধ্বংসকামিতা। প্রত্যেক কাজের একটা পরিণতি রয়েছে। অনেক ক্ষেত্রে সামান্যও প্রচুরের চেয়ে কল্যাণময় হয়। যা তোমার জন্য নির্ধারিত রয়েছে তা তোমার কাছে পৌঁছবেই।
আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরও লিখেছেন, যে সাহায্যকারী অপমান করে তার মধ্যে মঙ্গল নেই। কোনো কাজে ধোকা খেও না ও উদ্বিগ্নতায় রাত যাপন করো না। যে প্রজ্ঞাবান হয় সে মহৎ হয়, যে বুঝতে চেষ্টা করে তার জ্ঞান বাড়ে। ভালো লোকদের সাথে সাক্ষাৎ অন্তরগুলোকে উজ্জীবিত করে তোলে। সময়ের সাথে ততদিন মানিয়ে চলো যতদিন সে তোমার সাথে মানিয়ে চলে। এমন না হয় যে জেদের পিঠে সওয়ার হয়ে বসবে। যদি কোনো পাপে লিপ্ত হও তাহলে শীঘ্রই তওবা করে তা ধুয়ে ফেলো।
আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামের কাছে আরও লিখেছেন, যে তোমার কাছে আমানত রেখেছে তার খেয়ানত করো না, এমনকি যদি সে তোমার খেয়ানতও করে থাকে। তার গোপন কথাকে ফাঁস করো না, যদিও সে তোমার গোপন কথাকে ফাঁস করে থাকে। বেশি পাওয়ার আশায় হাতের জিনিসকে বিপদের মুখে ফেলো না। চেষ্টা করো, কেননা যা তোমার জন্য বরাদ্দ রয়েছে তা তোমার কাছে আসবে। গুণ অর্জন করো, উত্তম রূপে দান করো, মানুষের জন্য সুন্দর কথা বলো।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Հանուն բարեկութ եւ գդարատ աստծո, ողջույն եւ բար երեկո ցանգագին բարեկամներ, Իրանի Իսլամական Հանրապետության զայնի հայերեն ռադիոժամի ուղիղ եթերից ողջունում ենք ձեզ եւ մաղթում ամենալավն ու բարին ու սկսում մեր ամեն երեկոյան 2 ժամյա ծրագիրը, որը ձեզ հետ կրնենք մինչեւ ժամը 20:50-ը։ Ցանգագին բարեկամներ, հիշեցման կարգով երեկոյան 2 շաբթի թվականից հուլիսի 29-ը Իրանական օրացույցով 1400